রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরুদ শরীফ পড়ো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রভাতে আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক একটি দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। আজ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব দর্শক শ্রোতা। এর পূর্বে কোরআনে পাকের তেলাওয়াত, হামদে বারি তাআলা, ইনশাআল্লাহ এগুলো আমরা শুনবো। আর আজকের যে বিষয় নিয়েছি তাও আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা কারি সাহেব থেকে অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما الله صدق الله العظيم.
ما شاء الله صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم. ما شاء الله দর্শক শ্রোতা, প্রতিদিনই আপনাদেরকে আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের শুরুতে কোরআনের পাকের তেলাওয়াত শোনানোর আমরা চেষ্টা করি আর আমরাও শ্রবণ করি আলহামদুলিল্লাহ। দর্শক, প্রতিটি মানুষেরই জীবন অতিবাহিত হওয়ার একটা ধরন থাকে, একটা সিস্টেম থাকে। আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা হয়তোবা কেউ বড় হয়েছি গ্রামে, আর কর্মের খোঁজে রিজিকের উদ্দেশ্যে শহরে চলে এসেছে। আবার কেউ বা কেউ বড় হয়েছে শহরে লেখাপড়া করার জন্য, আর বসত বাড়ি গ্রামে থাকার জন্য আবার গ্রামে চলে গিয়েছে। আবার কেউ না কেউ নিজের যে সিটি আছে, শহর আছে, এখান থেকে ফ্যামিলি সহ সে স্থান পরিবর্তন করে, যে কোনো কারণবশত অন্য শহরে চলে যায়। যদি বাবা সরকারি চাকরি করে, আবার তার সাথে বিভিন্ন শহরে থাকতে হয়, বাবার চাকরি চেঞ্জ হয়ে যায় জায়গা, এরপরে সেও ফ্যামিলি সহকারে ওখান থেকে চলে যেতে হয়। একজন সাধারণ মানুষের জীবন সম্পর্কে আমি ধারণা দিচ্ছি আপনাদেরকে। অথবা অনেক মানুষ এমনও আছি আমরা যে 10 বছর 20 বছর 30 বছর নিজের দেশ, দেশের বাহিরে থাকে, অন্য স্থানে থাকে। আবার এতটুকু জানি আমি যে মানুষ বাংলাদেশি হওয়ার পরেও তারা সাধারণ মানুষ জীবন যাপনের জন্য বা একটু ভালো থাকার জন্য তারা কি করে, বাংলাদেশ ছেড়ে অন্য দেশের ওখানের স্থায়ী বাসিন্দা হয়ে যায়। এরকমের অনেক মানুষের সাধারণ মানুষের জীবনের মধ্যে পাওয়া যায় যে তারা নিজের ফ্যামিলিকে নিজে সেট আপ হওয়ার জন্য বা ভালো একটা পজিশনে যাওয়ার জন্য কি করে, বিদেশে চলে যায় প্রথমে চাকরি করার জন্য, এরপর ওখানে ওই দেশেরই বাসিন্দা হয়ে যায়, স্থানীয় হয়ে যায়। আজ আমরা আমাদের যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মোবারকার যে বিষয়টি, আমরা তো সবাই মানি যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা নবী। আর এই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে হায়াতে মোবারকা 63 বছর, এই জাহেরি হায়াতে মোবারকার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুটি অংশ আছে। একটি হলো জন্মের পর থেকে হিজরত পর্যন্ত মাক্কি জীবন, আর দ্বিতীয় অংশ হলো হিজরতের পর থেকে আপনার পর্দা করা পর্যন্ত মাদানী জীবন। আজ আমরা আমাদের এই অনুষ্ঠানে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন নিয়ে আলোচনা করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের কিছু স্মৃতি তুলে ধরার চেষ্টা করব। ওখানের কিছু এমন কিছু নবী পাক আমাদের জন্য রেখে গিয়েছেন যে আমাদের জন্য পালন করা বা আমাদের জন্য মনে রাখা স্মরণীয় কিছু কথা আমরা আলোচনা করব, যাতে দর্শক পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন সম্পর্কে কিছু মেসেজ, কিছু কথা, কিছু হাদিসে পাক যেন আমরা পৌঁছে দিতে পারি। আর আজকের অনুষ্ঠানে আলোচনার জন্য আলহামদুলিল্লাহ আমাদের ইমরান ভাই উপস্থিত আছেন, মিরাজ ভাই উপস্থিত আছেন। এই বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ মোবাল্লিকদের সাথে আলোচনা করব। আর এর পূর্বে আমরা ইনশাল্লাহ জুনায়েদ ভাই থেকে হামদে বারি তালা শ্রবণ করি। জি জুনায়েদ ভাই।
হাবিব সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন হামদে বারি শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য। আমরা সবাই মিলেমিশে হামদে বারি নাতে রাসুল পড়ব এবং শুনব ইনশা আল্লাহ আজ্জাবাজাল। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله خالق مالك رب موهان خالق مالك رب موهان سبحان الله سبحان তোমার তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার
সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم. ماشاءاللہ اللہ تبارک و تعالی ذکر قرآن پاک ار تلاوت امرا سربن کرنی اسی اکن انشاءاللہ تعالی نبی پاک صاحب الاولاد صلی اللہ تعالی علیہ وسلم مکی جیون نیے کی آلوچنا امرا سربن کرب اپنادر کال ایس ایم ایس امرا نیب نعت رسول شنب انشاءاللہ اور اپنادر جن اللہ تعالی نعمت سمپرکت ایک پیکیج ریڈی رہے انشاءاللہ امرا سمے مت پیکیج ٹیو دیکھو آسن امرا شروعتے ইমরান ভাই থেকে কিছু মাদানী ফুল শ্রবণ করি আজকের বিষয় সম্পর্কে. ইমরান ভাই,
বিসমিল্লাহির রহমানির রহিম. রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক বরকতময় জিন্দেগির যে দুটি অংশ, একটি মক্কি জীবন, একটি হচ্ছে মাদানী জীবন.
জি,
কোরআনুল করিমের মধ্যেও আপনার দুটি সূরা, একটি হচ্ছে মক্কি সূরা, একটি হচ্ছে মাদানী সূরা. রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কা নগরীতে অবস্থান করেছেন, এটা আমরা সকলেই জানি, ততদিন পর্যন্ত পবিত্র কোরআনের যে সকল সূরা নাজিল হয়, আয়াতে মোবারকা সূরা নাজিল হয়, আয়াতে মোবারকা নাজিল হয়, তখন দেখা যায় যে ওই সূরার নামকরণ হয় মক্কি সূরা.
জি,
আবার কিছু সূরা হচ্ছে মাদানী সূরা. আবার এমনও কিছু সুরার কিছু অংশ রয়েছে যেগুলা মক্কায় মুকাররমাতেও নাজিল হয়েছে, আবার মদিনায় তৈয়বাতেও নাজিল হয়েছে. এখানে আসলে রবিউল আউয়াল মাস, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের শ্রেষ্ঠ. আমরা পৃথিবীতে মানুষ সাকসেস হওয়ার জন্য, সফল হওয়ার জন্য অনেক মানুষের ইতিহাস মানুষ পর্যালোচনা করে, স্টাডি করে. আবার প্রতিটি স্টাডি করার পেছনে উদ্দেশ্য হচ্ছে যে আমি ইনার সাকসেস হওয়ার বিষয়গুলো আমি দেখব, আমিও কিভাবে সাকসেস হতে পারি, পৃথিবীতে সফল একজন মানুষ হতে পারি, ওই জিনিসগুলো আমি ফলো করব. আবার ওই সকল ব্যক্তি, আমরা যারা দুনিয়ার অন্যান্য মানুষকে আমরা তাদের জিন্দগি স্টাডি করি, তাদের জীবনী আমরা অধ্যয়ন করি, আবার এদের জবান থেকে বের হয় যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম. এখন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি জগতের মধ্যে, যদি কোনো ব্যক্তি সাকসেস হতে চায়, সফল হতে চায়, তাহলে প্রকৃত জ্ঞানী ব্যক্তি যিনি, তখন সে অন্যান্যদের জীবন হিস্টোরি না পড়ে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক জীবনীটা কি করবে,
অধ্যয়ন করবে,
অধ্যয়ন করবে. আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে মক্কি জীবন, এই মক্কি জিন্দিগি জীবনের মধ্যেও আবার কয়েকটি অংশ, মক্কি জিন্দিগির 53 বছর আর মাদানী জিন্দিগির 10 বছর, এই 53 বছরের মধ্যেও আবার দুটি অংশ, এই দুটি অংশের মধ্যে আবার কয়েকটি অংশ. হয়তো আমরা অনেকে জানি না, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দিগি যে 53 যে বছরের মধ্যে দুটি অংশের মধ্যে হচ্ছে আপনার 40 বছর পর্যন্ত, নবুয়াত প্রকাশের পূর্ব পর্যন্ত 40 বছর, এরপরে নবুয়াত প্রকাশের 40 থেকে 53 পর্যন্ত, হিজরতের আগ
পর্যন্ত.
এখানে আপনার যদি আমরা দেখি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের পর থেকে মাহালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তত্ত্বাবধান, এরপরে চাচা আবু তালিবের তত্ত্বাবধান থেকে শুরু করে, এরপরে আপনার প্রথম ফার্স্ট আপনার ওনার চাচা আবু তালিব নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওনার, উনি যে কত মূল্যবান দামি, প্রথম যিনি অবগত হলেন 12 বছর বয়সে সিরিয়ার প্রথম যেটা সফর হয়,
জি,
কিতাবের মধ্যে লেখা হয় আপনার সফরের, ইনশাআল্লাহ এতে আমি বলবো যে 12 বছরের ঘটনা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্রমণে সামনের দিকে অগ্রসর হলে সিরিয়া দ্বিতীয় সফর যেটা শুরু হয় 22 কিংবা 23 বছর বয়সে, যে সফরের মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার একজন ব্যবসায়ী আমানতদার হিসাবে যে সফর করলেন, এরপরে 25 বছর বয়সে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাদি মোবারক, এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলামিন উপাধি, আমানতদার ব্যবসায়ীর উপাধি, আবার ইনসাফকারীর উপাধি, এগুলো সবগুলা নবুয়াত প্রকাশের পূর্বেই হয়েছে.
জি,
এরপরে
আসলে ইমরান ভাই একটি বিষয় এখানে ক্লিয়ার করা উচিত,
যে
নবুয়াত প্রকাশ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে 40 বছরের
প্রকাশ, এখানে আমি আসতেছি 40 আসতেছি 25 বছরের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র শাদি মোবারক, এখানেও কিন্তু একটা অংশ পুরা। তারপরে শাদি মোবারকের সাথে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ীর যে দায়িত্ব পালনরত অবস্থায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিসসালামের একটি জীবন আলাদা। এরপরে আরেকটি বিশেষ একটা অংশ যেটা নিয়ে যদি আলোচনা করা হয়, যেটা বিশেষ করে কিতাবের মধ্যে লেখা হয় 36-40 হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিসসালামের বিশেষ হেরাগুয়াতে যে বিশেষ ধ্যান এই সময়টা, অর্থাৎ 36 থেকে কিতাবের মধ্যে যেটা লেখা 40 পর্যন্ত যে হেরাগুয়া ধ্যান, এরপর থেকে এলো 40 বছর পর্যন্ত নবুয়াত প্রকাশের পূর্ব, এরপরে নবুয়াত প্রকাশের পরে। আপনার এখানের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে। নবুয়াত প্রকাশের হয়তো আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের এই বিষয়গুলো আমাদের জানার সৌভাগ্য হচ্ছে। আসলে আমাদেরকে জানতে হবে নবী সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ নবীর প্রত্যেকটি কাজে কিন্তু শ্রেষ্ঠ। 40 বছর বয়স নবুয়াত প্রকাশের পরে হুজুর সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের একটি অংশ যেটা গোপন ইসলাম প্রসার। আচ্ছা, আবার এখন আবার কয়েকটি বছর ইনশাল্লাহ আলোচনা যদি করার সৌভাগ্য হয় তখন এগুলো থেকে কিছু কিছু ইনশাআল্লাহ
কিছু অংশ আলোচনা করব।
গোপন ইসলাম প্রসার একটা অংশ, এরপরে আবার আপনার এই প্রকাশ ইসলাম প্রসারের একটি অংশ, অংশের মধ্যে আবার একটি অংশ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিসসালামের হিজরতের পূর্বে, যেটা ইসলাম প্রসারের যেটা অর্থাৎ ইসলামের দাওয়াতে যে কঠিন যে করুণ ইতিহাসগুলা যেটা ঘটে আপনার হিজরতের কয়েক বছর পূর্ব থেকে, এরও একটা অংশ এখানে। তারপরে তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি হিজরতের পর দ্বিতীয় অংশ হচ্ছে মাদানী জিন্দেগি। এখানে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিসসালামের দুনিয়াতে শুভ আগমন থেকে শুরু করে আপনার 53 বছরের হিজরতের আগ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিসসালামের জীবনের ফেলুগুলো যদি আমরা দেখি, এক একটি অধ্যায় এক একটি সময় এটা মানব জাতির জন্য, মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য প্রতিটি সময় প্রতিটি কর্ম হচ্ছে এক একটি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিসসালামের উম্মতের জন্য শিক্ষা। যদি এক একটা সাইডকে যদি নিয়ে নেয়, হয়তো মাদানী চ্যানেলের অনুষ্ঠানে সম্ভব না যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিসসালামের 53 বছরের জিন্দেগি এক অনুষ্ঠানে আলোচনা করা সম্ভব না। তারপরও এই বরকতময় আপনার মক্কি জিন্দেগির কিছু ইনশাআল্লাহ জওয়াজাল আমরা শিক্ষণীয় যেগুলো আমরা ইনশাআল্লাহ শুনবো
আমরা জানবো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন থেকে কিছু আলোচনা বা কিছু শিক্ষণীয় কথাগুলো আমরা জানার আজকে চেষ্টা করব। দর্শক শ্রোতা, ইমরান ভাই থেকে খুব সুন্দর গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা জানতে পারলাম যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে যে হায়াতে মোবারকা মক্কি জীবন, এখানেও কয়েকটি অংশ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকাল, এরপরে যখন যুবক বয়সে উপনীত হলেন, এরপরে ব্যবসা বাণিজ্য, এরপরে আপনার যে আছে নবুয়াত প্রকাশের কিছুদিন পূর্বে ইতিহাসগুলো ইনশাল্লাহ যখন আমাদের সামনে রাখবো, আমরা অধ্যয়ন করব, জানব, তখন কিন্তু আমাদের মধ্যেও এভাবে ইবাদত, রিয়াজত, সত্যবাদিতা, এরপরে হক কথা বলা, সত্য কথা, হালাল খাবার, এই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে চলে আসবে। আমরা মিরাজ ভাই থেকে আলোচনা শুনবো, মাদানী ফুল শ্রবণ করবো, আপনাদের কল SMS নিব, এর পূর্বে জুনায়দ ভাই থেকে আজকের অনুষ্ঠানে নাচ শুনবো আমরা, এরপর ইনশাআল্লাহ মিরাজ ভাই থেকে আলোচনা শুনবো। জি জুনায়দ ভাই।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা মাকি মাদানী, মারহাবা আরবি হাশমি, মারহাবা মাকি মাদানী, মারহাবা আরবি হাশমি, নবী দেরি সেদারে লো বাবা আব্দুল্লার ঘরে, নবী দেরি সেদারে লো বাবা আব্দুল্লার ঘরে, আরব দেশে মক্কা নগরে মা আমেনার কুলেতে, মারহাবা 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 মাকি
মানি মারহাবা 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 আরবি হাশমি মারহাবা 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 মাকি মদনি মারহাবা 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 আরবি হাশমি উড়ছে ঝান্ডা কাবার ছাদে আর মামে নারে ঘরে উড়ছে ঝান্ডা কাবার ছাদে আর মামে নারে ঘরে উড়ছে বাইতুল মুকদ্দাসে পূর্ব আর পশ্চিমে মারহাবা মারহাবা মাকি মদনী মারহাবা 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 আরবি হাশমি ভতিজা বলে আবু লাহাব খুশি নবীর মিলাদে ভতিজা বলে আবু লাহাব খুশি নবীর মিলাদে সোমবারে তাই তার কবরীরা যাব কিছু কমে মারহাবা 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 মাকি মদনী মারহাবা 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 আরবি হাশমি শুনো গো মা হালিমা তোমায় হাজারো মুবারক বাদ শুনো গো মা হালিমা তোমায় হাজারো মুবারক বাদ নূর নবীকে নিয়ে গেলেন মা হালিমা জিন্দাবাদ মারহাবা মদনী মারহাবা 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 আরবি হাশমি আকা কি আমদ মারহাবা মাকি কি আমদ মারহাবা মদনী কি আমদ মারহাবা আরবি কি আমদ মারহাবা হাশমি কি আমদ মারহাবা আকা রাগমন মারহাবা নবীরা গমন মারহাবা রসুলেরা গমন মারহাবা আরবীরা গমন মারহাবা ইয়াসির কি আমদ মারহাবা মাকি কি আমদ মারহাবা মদনী কি আমদ মারহাবা 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 মাকি মদনী মারহাবা 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 আরবি হাশমি
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি মিরাজ আত্তারি ভাই, আজকের বিষয় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন, কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে।
আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কাতুল মুকাররমার জীবন।
জি,
তো আসলে যদি আমরা দেখি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হায়াতে জাহিরী বেশি অংশ সময় মক্কাতুল মুকাররমায় কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবাহিত করেছে। তো এর পূর্বে ইমরান ভাই খুব সুন্দর একটা, আসলে আমরা কারো না কারো জীবন অধ্যায় করি, আমরা দেখি আসলে যদি আমরা দুনিয়ার সকল মানুষ যারা আছে তাদের জীবনধারা, তো যারা শুধু জীবন দেখার মাঝে অনেকে এটার ভিতরে আরো অনেকেই এরূপ করে যে ওই জীবন থেকে তারা নিজের জীবন কিছু বাস্তবায়ন করে, কার যার যেটা কি পছন্দ হয় ওই অনুযায়ী কি নিজের জীবনে বাস্তবায়ন করে, অথচ ওই দুনিয়াবি যেই লোক আছে তো তাদের ওই সমস্ত জীবন বাস্তবায়নের মাঝে কোনো কি ফায়দা নেই। কিন্তু প্রিয় রসুল মা আমিনার বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যদি হায়াতে জাহিরির যে সময় রয়েছে যদি আমরা এগুলো অধ্যয়ন করি এর দ্বারা কি ফায়দা। যদি আমরা জিন্দিগির একটি বিষয় যদি আমরা নিই যে মক্কাতুল মুকাররমায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নেকির দাওয়াত, যে এই ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্ট সহ্য করেছে, যে কি কষ্ট ছিল যদি আমরা একটিবার যদি দেখি, যেমনই ভাবে একবার যে আবু তালিব, তো আমার নবীজির চাচা ছিল, তো মক্কাতুল মুকাররমায় যারা বড় বড় কাফির ছিল, তো একবার সকালবেলা ইনার বাসার নিকট আসলো আর বলতে লাগলো যে তোমার ভাতিজে তো দিন দিন নিকির কাজ, অর্থাৎ দিনের কাজ কি দিন দিন কি বেরিয়ে যাচ্ছে, তো আমি তো তোমাদেরকে বলেছি জানি এটা তোমার ভাতি জানি না করে। তো এইভাবে শিখার বিভিন্ন ভাবে কি পেশ করতে লাগলো আপনার আবু তালিব ইনার কাছে। তো ইনি এই কথা শোনার পরে তো বলতে যদি এইভাবে যদি না হয় তো আমরা পরবর্তীতে অন্য কোনো কি আমরা ইনাকে আর কি ক্ষতি করে এরকম কি চিন্তাধারা আমাদের মাথায় থাকবে। তো এইভাবে যখন আবু তালিবের কাছে বললো তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইনার ঘরে তশরিফ আনলেন তখন আবু তালিব ইনাকে ডাক দিল আর ডাক দেওয়ার পরে বলতে লাগলো যে ভাতিজা যে আপনি যে আপনার দিনের কাজ করছেন এর মাধ্যমে অনেক লোক নারাজ হয়ে যাচ্ছে, তো এর মাধ্যমে আপনি যদি এইরূপ করতে থাকেন তো আপনার উপর কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, যারা মক্কাতুল মুকাররমায় যারা বড় বড় কাফির তারা আপনার ক্ষতি করবে। এইভাবে বুঝানোর পরে তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দরুদ নিয়ে ইরশাদ করলেন যে হে আমার চাচা জান, যারা মক্কাতুল মুকাররমায় যারা কাফির রয়েছে তারা চাঁদ ও চন্দ্রকে এবং সূর্যকে নিজের খোদা মানে, তাদেরকে প্রভু মানে, অথচ যে আল্লাহ তাআলা ইনাদেরকে সৃষ্টি করেছে তাকে মানে না। তো এইভাবে যখন দরুদ নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার চাচা জানকে বলল তখন ইনার দিল নরম হয়ে গেল আর এক পর্যায়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আর কি এভাবে দরুদ নিয়ে বলতে লাগলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক চোখের পানি পড়ে গেল আর এইভাবে কি দিনের ব্যাপারে নিজের চাচাকেও কি বুঝাতে শুরু করলো। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্না করে একটু সামনে গেল তখন আবু তালিব ইনার অন্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আরো মহব্বত বৃদ্ধি হলো। অতঃপর ডাক দিয়ে বলল হে আমার ভাতিজা তুমি দিনের কাজকে আরো বাড়িয়ে দাও, মক্কাতুল মুকাররমায় যারা কাফির রয়েছে তারা তোমার এক চুল পরিমাণ বিন্দু পরিমাণও কি তোমার ক্ষতি করতে পারবে না। অতঃপর এই কথা বলার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হিম্মত পেল, অতঃপর আবার কি দিনের কাজ আঞ্জাম দিতে শুরু করলো। এইভাবে যদি আমরা আরো দিক যে মক্কাতুল মুকাররমায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকি দাওয়াতের ব্যাপারে যে কষ্টগুলো আছে যেটা আমরা দেখি যে প্রিয় নবী যে রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তায় কাঁটা বিছিয়ে দিত, আবার এমনই ভাবে একবার যা উলামা ফরমান যে একবার প্রিয় নবী আবু জাহেলের কাছে গভীর রাতে যখন কেউ সজাগ ছিল না তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চিন্তাধারা ছিল আমার নবী যে হয়তো এই গভীর রজনীতে যদি আমি যাই তো আমার চাচা বুঝবে দিনের দাওয়াত কি, এটার উপকারিতা কি দুনিয়া ওর আখেরাত। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জাহেলের ঘরের নিকট গেল তো যখন নাড়া দিল তো আবু জাহেল তুইনার অন্তরে যে মুহূর্তে যে আসছে নিশ্চয়ই কোনো বিপদে পড়ে আসছে, কিন্তু আবু জাহেল কিন্তু এমনিতে ভাবে শিক্ষিত ছিল কিন্তু আমার নবীর মহব্বত না থাকার কারণে ইনি মূর্খ। তো যখন ইনি বুঝতে পারলো নিশ্চয়ই কোনো বিপদে মানুষ আসছে আর ইনি ভাবতে লাগলো যদি এরকম ভাবে কেউ আসে তাহলে আমি তার উপকার করব। যখন দরজা খুললো তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানি চেহারা দেখলো
আল্লাহ
এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমার এক আল্লাহ আল্লাহ তাআলার ব্যাপারে তাকে কি দাওয়াত দিল, কালিমার দাওয়াত দিল যে মুক্তির উপায় এর ব্যাপারে কি ইনাকে কি বিভিন্ন ভাবে কোশিশ করলো। কিন্তু এক পর্যায়ে আবু জাহেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন খারাপ আচরণ করলো যা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে ওই আঘাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় মক্কাতুল মুকাররমা এমন ভাবে প্রিয় নবীকে কি আপনি অত্যাচার করা হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেও পারেন না তখন এমন অবস্থা। তখন মাটিতে কি ঘোরাঘুরি করে মা খাদিজাতুল কুবরা এর ঘরের নিকট কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে গেল।
যদি আমরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই দিনের প্রচার
জি
নেকির দাওয়াতের দিকে তাকাই আর আমরা যে এখন নেকির দাওয়াত দেই
জি
তো দেখুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ো জগতের মালিক ও মুক্তার ছিলেন, এরপরেও এত কষ্ট সহ্য করেও মানুষের কাছে গিয়ে দিনের দাওয়াত প্রচার করেছেন। এখন যদি আমরা কাউকে নেকির দাওয়াত দিতে যাই আর আমাদের কাছে ছোট থেকে ছোট যদি কোনো কষ্ট পাই আমরা এটা মাথায় রেখে নেকির দাওয়াত দেওয়া বন্ধ করে দেই, এটা যেন আমরা না করি। আমরা যেন সবসময় হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নেকির দাওয়াত দেওয়ার যে স্টাইল ছিল, যে ভঙ্গিমা ছিল, যে ধরন ছিল, এটা আমরা ফলো করি আর কষ্টগুলোকে আমরা যেন মনে না রাখি। দর্শকের কিছু কল SMS নেই, এরপর ইনশাল্লাহ আবার ফিরে আসবো আলোচনা ইনশাল্লাহ তাআলা। কল চালিয়ে দিন।
আসলে
মাসটাই এই গজলের মাস্টাই এই নাতের নূর নবী এসেছেন, নূর নিয়ে এসেছেন ইনশাল্লাহ। শোনাবো, সাথেই থাকুন ইনশাল্লাহ। পরবর্তী কল।
ঢাকা থেকে বলছি, নাতের রাসূল শুনতে চাই।
আচ্ছা, আপনি একটি নাতের রাসূল শুনতে চান ঢাকা থেকে, ঠিক আছে, সাথেই থাকুন ইনশাল্লাহ, আমরা আপনাকে নাচ শোনাবো। কিছু এসএমএস পড়তে হয়। এক ইসলামী বোন কুমিল্লা থেকে আমাদেরকে এসএমএস করেছেন, তিনি বললেন যে বর্তমান যে সময়, এই সময় মাদানী চ্যানেল আমাদের জন্য অনেক বড় এক নিয়ামত, আর এই মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা সঠিক দিন বা সঠিক কথাগুলো শুনতে পাই। শুকরিয়া আল্লাহ তাআলার। আপনিও দেখুন মাদানী চ্যানেল, অন্যান্য ইসলামী বোনদেরকেও দাওয়াত দিন, যাতে করে তাদেরও কিছু শিক্ষা অর্জন হয়, তারা কিছু শিখতে পারে, তারাও যেন জানতে পারে মাদানী চ্যানেলের মাধ্যমে। আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন রংপুর থেকে, তিনি বললেন যে রংপুর থেকে আপনাদের এই চ্যানেলটি আমরা সবসময় দেখি, ধন্যবাদ, শুকরিয়া। আমাদের চ্যানেল, মাদানী চ্যানেল আমাদের নয় বরং আপনার মাদানী চ্যানেল, আপনারা আছেন সাথে বিদায় মাদানী চ্যানেল আছে আলহামদুলিল্লাহ। আর যারাই এসএমএস কল করেছেন, এত সুন্দর চ্যানেল বা বর্তমান সময় খুবই দরকার প্রয়োজনীয় একটি চ্যানেল আপনারা পেয়েছেন, এই চ্যানেলটি কিন্তু এমনি চলে না, এমনিতে চলে না, আপনার আর আমার সহযোগিতায় এই চ্যানেলটি পরিচালনা করা হয়। দেখেন আজ যে আমরা এই সেটের মধ্যে বসে আছি, এটা কিন্তু নতুন সেট, দুই একদিন পূর্বেই কারোনা মেসেজ আসছিল একজনের, যে প্রায় সময় দেখা যায় আপনারা নতুন নতুন স্টুডিওতে অনুষ্ঠান করেন, এটা কিভাবে সম্ভব, স্টুডিও একই কিন্তু আমরা সেট পরিবর্তন করে সিস্টেম আছে চ্যানেলের, তো এই যে সেট দেখেন আজকে নতুন এক স্টুডিওতে আমরা বসা আছি, এটা কিন্তু এমনিই সাজানো হয়নি, এটার পিছনে পরিশ্রম দেওয়া, টাকা খরচ করা, আর এই টাকাগুলো কোথা থেকে আসে, আপনার আর আমার ইনকামের টাকা, আপনার আর আমার পকেটের টাকা দিয়ে এই কাজগুলো হয়, কোনো ভাই বিকাশে পাঠান আমাদেরকে, কেউ এসে দিয়ে যান। আপনিও যদি চান যে এই সুন্দর আয়োজন আরো প্রচার হোক, আরো প্রসার হোক, সুন্দর মতন আয়োজন মাদানী চ্যানেলের মজলিস কমিটি করতে পারে, তো আপনাকেও এই সহযোগিতার সাথে হেল্প করতে হবে, সহযোগিতা করতে হবে। যেটা আসবো ইমরান ভাইয়ের কাছে আরো কিছু মাদানী ফুল শ্রবণ করবে, এরপর ইনশাল্লাহ আল্লাহ তালা নিয়ামতের প্যাকেজটি দেখবো ইনশাল্লাহ।
এখানে আমাদের একটি বিষয় শিক্ষণীয়, সেটা হচ্ছে অনেক সময় বিভিন্ন কিতাবের মধ্যে অথবা আলোচনার মধ্যে, অনেকের আলোচনার মধ্যে আসে যেটা ভুল ব্যাখ্যা, যেটা সেটা হচ্ছে যে অনেকে বলে থাকে যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রকাশের পূর্বে যা ঘটেছে পূর্বের বিষয়গুলো এটা আমাদের জন্য আদর্শ না, নবুয়াত প্রকাশের পরে যা কিছু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছেন তা হলো আমাদের জন্য মডেল, আমাদের জন্য আদর্শ। তো আসলে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রকাশের পূর্বে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আমানতদারী, সত্যবাদিতা, ইনসাফ সম্পর্কে তখনই পবিত্র কোরআনুল করিমের কোনো এ সকল আয়াতে মোবারকা নাজিল হয় নাই। কোরআনুল করিমের আয়াতে মোবারকা নাজিল হওয়ার পূর্বেও রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সকল আমলগুলো, ওই সকল আদর্শগুলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে বাস্তবায়ন হয়েছে। তখনও যারা ইমান আনে নাই, নবুয়াত প্রকাশের পূর্বে তারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো জিনিসকে তারা ফলো করে মেনে চলত। এখানে হচ্ছে কি যে একজন ইমানদার, একজন মুমিন, সে কখনো তার দ্বারা এটা বলা কখনো সম্ভব না যে আমি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রকাশের পূর্বের জিনিসগুলো আমাদের জন্য আদর্শ না, পরের জিনিসগুলো আমাদের জন্য আদর্শ। এই জিনিসটা হচ্ছে বড় একটা বড় গোমরাহি, এটা আমাদের ইমানের জন্য অনেক বড় ক্ষতিকারক। বাস্তবভাবে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শৈশব থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয়, যেটা আপনি বললেন শৈশব থেকে আমাদের জন্য শিক্ষা আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যৌবনের যে সময় সেখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে। নবুয়াত প্রকাশের পূর্বে অসংখ্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাঠ আছে জীবনের, প্রতিটি পাঠ থেকে আমাদের জন্য শিক্ষা, এটা আমাদেরকে মেনে নিতে হবে,
মেনে নিতে হবে।
নবুয়াত প্রকাশের পরে তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক জিন্দিগি আর উত্তম থেকে উত্তম, কিন্তু নবুয়াত প্রকাশের পূর্বের জিন্দিগিও এটা আমাদের জন্য শিক্ষা।
এই জন্য শিক্ষা ইমরান ভাই, যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবী ছিলেন।
জি, এখানে আমি এটা আসতেছিলাম যে এই যে নবুয়াত প্রকাশ, একটা হচ্ছে নবুয়াত লাভ।
জি,
আপনি দেখবেন কিছু কিতাবে আপনার নবুয়াত লাভ শব্দটা এখানে এসেছে, যেমন কেউ কোনো কিছু সার্টিফিকেট লাভ করলো, কোনো কিছু কাউকে প্রদান করে যে আমি এটা লাভ করলাম, লাভ করার পূর্বে এটা তার মালিকানায় ছিল না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে পাকের মধ্যে যে আমি তখনও নবী ছিলাম।
সুবহানাল্লাহ,
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি
তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিসসালাম কাদা মাটির মধ্যে ছিল। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, নবী হয়ে পৃথিবীতে এসেছেন। 40 বছর বয়সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রকাশ হয়।
জি,
তো নবুয়াত প্রকাশ হওয়ার পূর্বের কাজের পদ্ধতি ছিল একরকম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কাজ করেছেন, তখনও যে মানে সত্যতা, সত্যবাদিতা, ইনসাফ, আমানতদারিত্ব সব করেছেন, কিন্তু নবুয়াত প্রকাশের পরের অবস্থানটা ছিল আলাদা। তো এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের অসংখ্য ঘটনা থেকে একটি ঘটনা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বড় হয়ে গেলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেন যে আমি যখন আপনি শিশু অবস্থায় ছিলেন ধুলনার মধ্যে, তখন আমি দেখতে পেলাম যে আপনার ধুলনার মধ্যে আপনার হাত, হাতের আঙ্গুলি যেদিকে যাচ্ছে চন্দ্র সেদিকে কি ঘুরছে, অর্থাৎ আপনার আঙ্গুল যেদিকে যেত, এটাও আমি অবলোকন করেছি যে মনে হচ্ছে যে আপনি চন্দ্রের সাথে কথা বলছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চাচা, আপনি যা ভেবেছেন যে তাই সত্য, অর্থাৎ আমি চন্দ্রের সাথে কথাবার্তা বলতাম এবং আমার আঙ্গুলের ইশারা যেদিকে যেত চন্দ্র সেদিকে যেত। আপনার স্ত্রীর দিকে ব্যবসায়ী কাফেলা রওনা হতো, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় বয়স হচ্ছে যখন 12 বছর, তখন চাচা আবু তালিবের সাথে যখন ব্যবসায়ী কাফেলা সফর শুরু হয়, অনেক সময় অনেকে ছোটবেলায় অনেক দিকে যাওয়ার মন মানসিকতা কি থাকে, তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চাচাজানকে বলেন যে এই সফর আমি আপনাদের সাথে।
সুবহানাল্লাহ,
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে রওনা হলেন। তো সিরিয়াতে যাওয়ার আগে একটি স্থান ছিল যেখানে তৎকালীন একজন প্রসিদ্ধ ফাদ্রি বুহাইরা, যার নাম ছিল, খুব প্রসিদ্ধ, সব কিতাবের মধ্যেই ঘটনা বিভিন্ন আকারে বর্ণনা। তো তিনি আপনার ওনাদের ওই কাফেলা, যে কাফেলার মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ওই কাফেলা যখন সেখানে পৌঁছল, পৌঁছার পরে সে সাথে সাথে খাদিমদেরকে বলল যে এই কাফেলার যারা সদস্য যারা তাদের জন্য খাবারের ইন্তজাম করা হোক। খুবই উন্নত মানের খাবার সব কিছুর আয়োজন করা হলো। করার পরে বলল যে তোমাদের মধ্যে সবাই 100% যাতে খাবার মধ্যে উপস্থিত থাকে। এখন সবাই প্রশ্ন করলো যে ইবাদত আমরা সবসময় কি সিরিয়ার দিকে আমরা সফর করি, কখনো আপনি আমাদেরকে আপ্যায়ন করেন না, জাস্ট আমাদের দিকে এমনি এমনি কি আমরা এখান থেকে বিদায় হয়ে যাই, কিন্তু আজকে আমাদেরকে ডেকে আনা এবং আমাদেরকে এই ধরনের মেহমানদারি করা এর কারণ কি? তখন বুহাইরা ফাদ্রি সে পরবর্তীতে এটা প্রকাশ করে, আপনার যখন সবাই দাওয়াত আসতে লাগলো এখানে একজন বাকি ছিল, ঘটনাটা বিভিন্নভাবে উল্লেখ, তো একটা কিতাবের মধ্যে এভাবে এসেছে, একজন বাকি বলল যে এখানে যাদেরকে আপনাদের যে পুরো কাফালাওয়ালাদেরকে দাওয়াত করা হলো, কিন্তু এখানে একজনকে সম্ভবত আপনাদের কেউ না কেউ বাদ আছে,
বাদ আছে কেউ না কেউ।
দেখেন বুহাইরা বলল কেউ না কেউ বাদ আছে, তখন বলতে লাগলো 12 বছরের একজন সন্তান যিনি আমাদের একটু অন্য জায়গা, তাদের সেখান থেকে পাশে একটি জায়গাতে তাদের যে পশুগুলো ছিল সবগুলোকে সেখানে রেখে অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামকে দায়িত্ব দিয়ে আসলেন দেখাশোনা করার জন্য, বলল যে সে যুবক সেখানে কি বিদ্যমান, তখন বলল যে তাকে নিয়ে আসা হোক। যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসতেছে সে জায়গা থেকে গির্জার আগ পর্যন্ত যে জায়গাটা, ওই জায়গার মধ্যে কোনো গাছপালা ছিল না। সে দেখতে লাগলো যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে মাঠ পাশে মাঠ ছিল, ওই মাঠ থেকে গির্জার দিকে আসতেছে আর একটি সাদা মেঘ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথার উপর ছায়া দিয়ে আসতেছে।
আল্লাহ আল্লাহ
ছায়া দিয়ে আসতেছে। শুধু এটা নয়, ওই এই অল্প সময়ের মধ্যে ওই পাদ্রি সে পূর্বের যে কিতাব ছিল, বনী ইসরাঈলের যে কিতাব ছিল, ওই কিতাবের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন গুণাগুণ অবলোকন করতে লাগলেন। করার পরে সে 100% সে এটা সিদ্ধান্তের মধ্যে পৌঁছে গেল, ইনি হচ্ছেন আখিরি জমানার শেষ নবী।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
সোহেন শাহে রাজ শুভ আগমন, এ কোন মহান বাদশারাজ শুভ আগমন, আকা মারহাবা মাকি মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা
আবু তালিবকে ডাকলেন, খুবই চুপে চুপে না চাচা জানকে বলে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন যে আপনি এই মুহূর্তে আপনার এই ভাতিজাকে সন্তানকে নিয়ে আপনাকে সিরিয়া যাওয়া উচিত হবে না, যদি সেখানে যাওয়া হয় তাহলে ইহুদি সম্প্রদায় যখন তার সম্পর্কে জানবে তাকে সাথে সাথে হত্যা করার কি আছে সম্ভাবনা রয়েছে। তখন আবু তালিব তিনি সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সিরিয়ার দিকে রওনা না দিয়ে আবার মক্কার দিকে কি রওনা দিয়ে দিলেন। অসংখ্য ঘটনার মধ্যে ছোট্ট একটা ঘটনা, একবার মক্কায় মুকাররমার মধ্যে, ঠিক ওই সময়ের ঘটনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট অবস্থায় মক্কায় মুকাররমার মধ্যে বৃষ্টি হচ্ছে না, খুবই কঠিন অবস্থা, খুবই কঠিন পরিণতি। কয়েকজন লোক আসলো আবু তালিবের কাছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্যে পূর্ব যারা ছিলেন ইনাদের পরিবারটা ছিল আমরা যেটাকে বলি স্বাভাবিকভাবে খানদানি পরিবার, মানে বুদ্ধি নেওয়ার জন্য, পরামর্শ নেওয়ার জন্য যে কোনো বিষয়ে এখানে আসা হতো। আবু তালিবের কাছে আসলেন মক্কার কয়েকজন লোক যে আমাদের অবস্থা তো খুবই করুণ, আমাদের অবস্থা খুবই কঠিন, এভাবে যদি বৃষ্টি না হয় তাহলে কি অবস্থা হবে। তখন আবু তালিব বললেন যে আমি এমন একজন ব্যক্তিকে নিয়ে আসবো যার মাধ্যমে কি হবে আমরা বৃষ্টি পাবো। তিনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খানায় কাবার পাশে নিয়ে গেলেন।
সুবহানাল্লাহ।
যখন খানায় কাবার পাশে নিয়ে গেলেন, পাশে নেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মোবারক উপর দিকে ইশারা করলেন। তখনও কিন্তু ছোট অবস্থায় শৈশবের মধ্যে আঙ্গুল মোবারককে মাত্র উপরের দিকে ইশারা করলেন, মুহূর্তের মধ্যে কিছুক্ষণ পূর্বে সেই মক্কায় মুকাররমার উপরে যে আকাশ দেখা যাচ্ছে বিলকুল পরিষ্কার, মানে সেখানে মেঘের কোনো ছত্র ছায়া নেই, মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ড মুহূর্তের মধ্যে পুরো সেই খানায় কাবার উপরে মক্কায় মুকাররমাতে সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল এবং মুহূর্তের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। একটা বিষয় অ্যাড করে দিই যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নবী ছিলেন, নবী হয়ে পৃথিবীতে এসেছেন, এর একটি প্রমাণ হচ্ছে এই সময়টাতে, যেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে 12 বছর, 15 বছর, 20 বছর এই যে জিন্দেগি, এই সময়ে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা, ওনার ফুফি যারা, ইনাকে অনেকবার চেষ্টা করছে বিভিন্ন আপনার উপাসনালয়ে, আপনার যেখানে পূজা করা হয়, আপনার মিথ্যা মাবুদের কি করা হয়, আপনার প্রশংসা করা, ওই সকল জায়গাতে নেওয়ার জন্য যথেষ্ট প্রকারে চেষ্টা করছে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামকে কখনো সেখানে গিয়ে দাঁড় করাতে পারে নাই। কিন্তু তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা তখনও বয়স কম,
জি শিশু নবী তখন।
আমার উম্মত আমাকে দিয়ে দাও, যদি কোন সে যদি নবী যদি পূর্ব, আমার নবী তো আমরা আলহামদুলিল্লাহ ইতিম পূর্বেই শুনেছি যে আদম আলিহি সালাতু আসসালাম যখন পানি এবং মাটির মধ্যে তখনই আমার নবী কি নবী, তো শুধু নবী না, যখন আমার নবী দুনিয়াতে আসে সাথে সাথে
সুন্দর একটা পয়েন্ট, কিন্তু রব্বি হাবলি উম্মতি বললেন যে উনি সৃষ্টি না করতেন তাহলে কোনো কিছুই সৃষ্টি করতেন না। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই 10-12 বছর থেকে শুরু করে জাকির ভাই এই 22-23 বছর পর্যন্ত যে সময়টা আমানতদার ব্যক্তি তাকে ওই ব্যবসায়ী সফরের মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে পাঠানো হইতো। আর যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই প্রসিদ্ধি আমানতদারিত্ব যখন এটা ব্যাপক আকারে পৌঁছে গেল যে মক্কার মধ্যে এমন সন্তান রয়েছে যে শ্রেষ্ঠ আমানতদার,
আলামিন নামে,
একদিকে তো আলামিন নামে প্রসিদ্ধ মানে উনি সবসময় কি সত্যবাদী, তা অন্যদিকে তিনি আমানতদারী। আমানতদারী জাকির ভাই এত ঘটনা
আমি শুনবো ইনশাল্লাহ, আমানতদারীর ব্যাপারে শুনবো। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী হয়েই দুনিয়াতে আসছেন, আর দুনিয়াতে আসার পূর্বেও নবী ছিলেন, এই ব্যাপারে তো কয়েকটি হাদিস মোবারক আমরা শ্রবণ করেছি, দর্শকের কল এসএমএস রয়েছে, কিন্তু বিশেষ করে যে প্যাকেজ আজকে রেডি আছে আল্লাহ তাআলার নিয়ামত, এই প্যাকেজটি দেখবো, এরপর ইনশাল্লাহ আমরা আবার আলোচনায় ফিরে আসবো। আজকের প্যাকেজ দেখিয়ে দিন।
ডালিম রোগীর জন্য উপকারী ফল হিসেবে খুবই জনপ্রিয়। ডালিমকে জান্নাতি ফল বলা হয়। ডালিম বা বেদানা ফল মোটামুটি সারা বছর পাওয়া যায়। ডালিম ফল, ডালিম গাছের পাতা সবই ঔষধি হিসেবে ব্যবহার করা হয়। ডালিম বা বেদানার রস ক্যান্সার প্রতিরোধে অনেক উপকারী খাদ্য। এক গবেষণায় দেখা গিয়েছে স্কিন ক্যান্সার ও প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে বেদানার রস সাহায্য করে। বেদানার রসে আছে পটাশিয়াম ও ফলিফেনল, যা কিনা কার্টিলেজ নামক রোগ রোধ করার জন্য খুবই উপকারী। আর হাড়ের নানাবিধ রোগ যেমন হাড়ের রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই ফল থেকে। বেদানাতে উপস্থিত রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা দাঁতে প্লাক জমতে বাধা দেয়। আমরা আমাদের দাঁতকে ভালো রাখার জন্য প্রতিদিন অল্প হলেও বেদানা খাওয়া উচিত। সর্দি কাশি থেকে রক্ষা পেতে বেদানার রস ঔষধি হিসেবে ব্যবহার করা যায়। শীত খুব বেশি হলে বেদানার রস খেয়ে দেখলে পার্থক্যটা নিজেই অনুভব করতে পারবেন। বেদানাতে আছে পটাশিয়াম ও ফাইবার, যা ইমিউন সিস্টেম মজবুত রাখতে সাহায্য করে। বেদানা শরীরে ক্যান্সার কোষ বৃদ্ধিকে রোধ করে, ফলে ক্যান্সার নিজে থেকেই মরে যায়।
মাশাআল্লাহ, খুব সুন্দর একটি নিয়ামত সম্পর্কে আমরা প্যাকেজ রেডি ছিল আমরা দেখে নিয়েছি। যাদের সম্ভব হয় আমরা এই নিয়ামতকে নিজের ঘরে নিয়ে যাই, নিজে খাই, নিজের সন্তানাদি ফ্যামিলির মানুষকে। এরপর দেখুন আল্লাহ তাআলা প্রতিটি জিনিস যে আমাদের জন্য সৃষ্টি করেছেন, প্রতিটি জিনিস কিন্তু আমাদের শারীরিক ভাবে অনেক বড় এক নিয়ামত। যেমন এই বেদানার মধ্যে রয়েছে সুস্বাদু, তেমন আমরা উপকারিতার কথাও শ্রবণ করেছি। আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা যেন এ থেকে নিজের শারীরিক যে উপকারিতা রয়েছে তাও যেন আমরা অর্জন করতে পারি। যে বিষয়টি ছিল এখানে আমানতদারী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমি তো ওই হাদিসে পাক তুলে ধরি ইমরান ভাই, যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাত যে ছিল, এর চেয়ে বড় প্রমাণ, বড় দলিল আমানতদারির আর কি হতে পারে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অন্য অন্য ব্যক্তিদের, অমুসলিমদের কিছু সম্পদ ছিল, তা
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় মুকাররমা, যাদের কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মুকাররমা জন্মভূমি ত্যাগ করতে বাধ্য হলেন, তাদের সম্পদ কার কাছে?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যাদের সম্পদ তারাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মোবারকের চতুর্দিকে ঘুরছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখানে অত্যাচার করার জন্য, আর ওই মুহূর্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরা মোবারক ত্যাগ করছেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন যে হে আলী আসো, আর নিজের চাদর মোবারক দিয়ে হুজরা মোবারককে সোয়াই দিলেন, চাদর মোবারক দিয়ে ঢেকে দিলেন। আর ওই সময়ের কার যে আমানত ছিল আমার নবীর কাছে, আমার নবী বললেন যে এই আমানত গুলো দেখে রাখো, সকালে উঠে তুমি এই আমানত গুলো এই এই ব্যক্তির কাছে পৌঁছে দিবে। কেমন আমানতদারি ছিল, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার করত, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পানা শহীদ করার জন্য হুজরা মোবারকের চতুর্দিকে ঘুরছে, তাদেরই মাল তাদেরই সম্পদ আমার নবীর হাতে, আর যাওয়ার সময় এগুলোকে কি মানে দিয়ে দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা
আলী রাদিয়াল্লাহু তাআলা কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না যাওয়ার পিছনে ঘটনা কিন্তু এটাই ছিল। মানে আমানত যে তুমি যখন এদের আমানত আমার কাছে ও আমার যখন তাদের কাছে পৌঁছে যাবে তারপর তুমি কি করবে, হিজর করে চলে আসবে। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওটা তো ছিল এক অতুলনীয় ঘটনা, কিন্তু এর আগে অসংখ্য ঘটনা যখন আমানতদারির ব্যাপারে ঘটে, তখন ওই 22 কিংবা 23 বছর বয়সে যখন সিরিয়ার দ্বিতীয় সফর শুরু হয় ব্যবসায়ী, মানে এমন একটা সফর ছিল যে সফরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ হয়ে যখন সেখানে ব্যবসাতে রওনা হলেন, সাথে ওনার আপনার দাসী মাইসারা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে দাসী ছিল মাইসারা, সেও সফরের মধ্যে ছিল। মানে এই সফরটা এমন ছিল, মানে এই সফরে এত ঘটনা ঘটলো, সব ওই সব মাইসারা সবগুলা কি স্মরণ রাখছে যে সবগুলো আসলে মক্কাতে এসে সব প্রকাশ করবে, কার কাছে, মা খাদিজাতুল কুবরাকে ওই সব বর্ণনা করবে।
সুবহানাল্লাহ।
এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য আসলে এই সফরের অনেকগুলো আলোচনা ব্যবসার ক্ষেত্রে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানদারির ক্ষেত্রে ব্যবসার অত্যাধিক লাভবান কেন হলো, বিভিন্ন ঘটনাগুলো আছে। কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বুঝলেন যে সিরিয়া সফর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে প্রবেশ করলেন, মক্কাতে প্রবেশ করলেন, দেখলেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একদল ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিয়ে আসতেছে,
সুবহানাল্লাহ,
সঙ্গে ছায়া দিয়ে আসতেছে, এটা দেখে কথাবার্তা শুরু হলো। তখন মাইসারা বলে যে এই ফেরেশতার দল শুধু এখানে না, আমি সম্পূর্ণ সফরের মধ্যে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে এই ফেরেশতার দলকে, এই দলের মাধ্যমে কি দেওয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দেওয়া আমি সম্পূর্ণ সফরের মধ্যে দেখেছি।
সুবহানাল্লাহ।
তখনই 23 বছর, এতে 23 বছরের ঘটনা ঘটলো, আর কিছুদিন অতিবাহিত হলো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাক, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সততা, হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের ইনসাফ, মানে একজন মানুষের মানে মানবীয় একটা শ্রেষ্ঠ গুণ, মানে হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের শ্রেষ্ঠ গুণ, এটার কি আলোচনা হবে যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবকিছু অবলোকন করলেন। অবলোকন করার পরেই আপনার ওনার চাচাতো ভাইকে দিয়ে আবু তালেবের কাছে নিকার ব্যাপারে, বিয়ের ব্যাপারে কি আপনার আবেদন পাঠালেন। এখানে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকার মধ্যে, শাদি মোবারকের মধ্যে যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উনি সম্মতি প্রকাশ করলেন, আজকে আমি আপনাদেরকে বলি আমাদের সামাজিক অবস্থা বলে, জাকির ভাই আজকে আপনার যে জিনিসগুলো দেখে মানুষ পাত্র পাত্রী বিষয়গুলোকে নির্ধারণ করে সামাজিক অবস্থানে, সেখানে কি দেখা হয়, সেখানে দেখা হয় সম্পদকে দেখা হয়, এমন বিষয়গুলোকে দেখা হয়। কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি দেখলেন, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড় সম্পদশালী এটা দেখলেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড় আপনার ইন্ডাস্ট্রির মালিক, অনেক কিছুর মালিক, এগুলা দেখলেন না। এখানে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ আখলাক, মুবারক আদর্শ দেখেই কিন্তু বিবাহর বন্ধনে যে আবদ্ধ হলেন, আবদ্ধ হওয়ার পিছনে যে জিনিসগুলো, এটা আমাদের জন্য যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাদি মুবারকের পরেই ওনার সব কিছু, ওনার ব্যবসা থেকে শুরু করি সব কিছু,
অর্থ সম্পদ
সবকিছু মুহূর্তের মধ্যে, এখানে জাকির ভাই একটা জিনিস যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সম্পদ ছিল, অনেক কিছু ছিল, তিনি মুহূর্তের মধ্যে সবকিছু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হস্তান্তর করলেন। এর পিছনের কারণ যে তিনি জানেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওনার বিশ্বস্ততা এমন ছিল। আজকে কিন্তু স্বাভাবিকভাবে স্বামী হোক এবং স্ত্রী হোক, যদি কেউ সম্পদের বড় কিছু মালিক থাকে, কিন্তু সহজে কিন্তু তার গুপ্ত ভাণ্ডারের চাবিটা কিন্তু স্ত্রীকে দেয় না, গুপ্ত ভাণ্ডারের চাবি বলেন দন্দলতের স্ত্রী কিন্তু তার স্বামীকে দেয় না। কিন্তু আপনার ইতিহাস এটা প্রমাণ করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরক্ষণে সবকিছু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হস্তান্তর করলেন। কেন, আমার নবীর শ্রেষ্ঠত্ব, আমার নবীর আলামিন উফাদি, আমার নবীর আমানতদারিতা, যা কিছু সবকিছু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বচ্ছকে দেখলেন। আসলে এগুলো হচ্ছে আমাদের জন্য বড় শিক্ষা। আজকে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের মক্কা জিন্দিগি, মক্কা জিন্দিগি কি? মক্কার জিন্দিগিটা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অতিবাহিত করেছেন, ওই জিনিসগুলাকে জানা, জানার পরে মেনে নেওয়া, আমলে বাস্তবায়ন করা, এটা হচ্ছে আমাদের জন্য কি? এটা আমাদের জিন্দিগিকে সাধানোর জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের মক্কার যে জিন্দিগি প্রতিটা দিক যদি আমরা জেনে এটার উপর আমরা আমল করতে পারি, এরপর আপনি দেখবেন
কোন এক ব্যক্তি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মোবারক সম্পর্কে কিছু আমাদেরকে জানান। তো এই হাদিসে মোবারকার পরে কোন এক লেখক তার কিতাবের মধ্যে লেখেন, যদি কোনো ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে জানতে চায় সেজন্য কোরআনুল কারীমকে খুলে নেয়। কোন ব্যক্তি যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতা সম্পর্কে জানতে চায় সেজন্য কোরআনুল করিমকে দেখে নেয়। কেননা কোরআনে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইবাদত, রিয়াজত, সত্যবাদিতা, এরপরে বিশ্বাস্যতা, এরপরে দিনের দাওয়াত দেওয়া সকল বিষয় এখানে বিদ্যমান রয়েছে। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মুহূর্তে বললেন যে তুমি কি কোরআনে পাক তেলাওয়াত করনি? আর যদি তুমি কোরআনে পাক তেলাওয়াত না করো তো তেলাওয়াত করো, তবে তুমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র আখলাক মোবারক তুমি এর মধ্যে খুঁজে পাবে। কারণ আল্লাহ তাবারক তাআলা এই কোরআনে পাকের মধ্যেই হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র এগুলো নিয়েই আলোচনা করেছেন। একটা এসএমএস এসেছে, এসএমএস এর জবাব দিয়ে এরপর ইনশাআল্লাহ আপনার কাছে আসবো। এক ইসলামী বোন আমাদেরকে কুমিল্লা থেকে এসএমএস করেছেন, তিনি বললেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকের যে বিষয় নিয়েছেন আপনারা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন, তো কারি সাহেব থেকে উনি সূরা দোহার তেলাওয়াত শুনতে চেয়েছেন। যদি সম্ভব হয় সূরা দোহার তেলাওয়াত শুনিয়ে দিন, এরপর ইনশাআল্লাহ মিরাজ ভাই থেকে আমরা আলোচনা শ্রবণ করব।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى وأما بنعمة ربك فحدث. صدق الله المولانا العظيم.
মাশাআল্লাহ, যে আমাদেরকে এসএমএস করেছিলেন সূরা দোহা তেলাওয়াত শ্রবণ করার জন্য, আমরা শুনিয়েছি আপনাকে এসএমএস পড়েছি আলহামদুলিল্লাহ। জি,
আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময়কালীন, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে যে কয়েক বছর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে, মানে আমাদের ইসলামী বোনদের জন্য দেখেন, আমাদের ইসলামী বোন যারা যারা আমাদের চ্যানেল যারা দেখেন, তাদের উত্তম আদর্শ আখলাক মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মোবারক জীবনী, এটা যদি কোনো ইসলামী বোন যদি সে স্টাডি করে যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের সাথে যে সুসম্পর্ক, আমাদের মহিলা যারা ইসলামী বোন যারা, তারাও কিন্তু এই ধরনের ইতিহাস থেকে কিন্তু তারা দূরেন। যদি তারা যদি জানতো যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওনার যে সবচাইতে শ্রেষ্ঠ যেটা ঘটনা আপনার অর্থাৎ হেরাগুয়াতে যেভাবে কষ্ট করে তিনি যেতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য খাবার নিয়ে যেতেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অসংখ্যবার অসংখ্য জায়গায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য স্পেশাল ভাবে দোয়া
করেছেন,
যে এই যে দায়িত্ববোধ একজন স্ত্রী হয়ে একদিকে হচ্ছে যে স্বামী, অন্যদিকে আপনার সৃষ্টিগুলোর শ্রেষ্ঠ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের খিদমত, অন্যদিকে স্বামী হয়ে আজকে আসলে আমাদের দেখা যাচ্ছে যে মহিলাদের জন্য স্বামীর খিদমত করা, স্বামী অসুস্থ হয়ে গেলে বার্ধক্যে পৌঁছে গেলে তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে দায়িত্ববোধ জিনিসটা থাকার প্রয়োজন কিন্তু অনেকে হারিয়ে ফেলে।
যদি আমরা মাদানী চ্যানেলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এক জিন্দেগি এটা নিয়ে যদি আলোচনা করি তো কয়েক পর্ব প্রয়োজন রয়েছে। ইসলামী বোনদের উচিত এরকমের ব্যক্তিত্ব যারা আছে, এরকমের মহিলা যারা ছিলেন, তো তাদের জীবনী যেন আমরা অধ্যয়ন করি, তাতে করে আমাদেরও ইনশাআল্লাহ তাআলা সংসারের শান্তি, স্বামীর প্রতি আগ্রহ আর সম্মান বোধ যে জিনিসটা আছে এটা আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। দর্শকের কিছু কল নিব, এরপর ইনশাআল্লাহ আলোচনা আবার ফিরে আসবো। কল চালিয়ে দিন।
আমি কুষ্টিয়া থেকে বলছি।
জি
আব্দুল্লাহ।
আচ্ছা, কুষ্টিয়া থেকে আব্দুল্লাহ ভাই সাথেই থাকুন, গজল অবশ্যই আপনাকে শোনাবো, নাতে রসুল শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। পরবর্তী কল। আবার শুনতে চান, এটা একবার তো শুনাইছে
শুনতে
পাবেন। পরবর্তী কল। আচ্ছা, নূর এলা নূর এলা, আপনি আবার এটা শুনতে চান, ঠিক আছে। জুনায়েদ ভাইকে কিছু সময় দেই, জুনায়েদ ভাই আমাদেরকে যেটা খুশি শুনেই দেখ।
এই কোন শাহিন শাহে রাজ শুভ আগম, এই কোন মহান বাদশারাজ শুভ আগম, আকা মারহাবা মাকি মারহাবা মদনী মারহাবা
দর্শক শ্রোতা, অনুরোধ ছিল আপনাদের, আমাদের মন চাচ্ছিল নাচ শোনার জন্য, শুনে নিলাম আমরা। আজকের বিষয় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন। মিরাজ ভাই অনেক সময় ধরে চুপচাপ বসে আছেন আমাদের সাথে, কিছু মাদানী ফুল মিরাজ ভাই থেকে নেই, এরপর ইনশাল্লাহ আমরা শেষের দিকে যাব অনুষ্ঠানে। জি মিরাজ ভাই,
আলহামদুলিল্লাহ, আসলে সময় তো খুব কম, আসলে এমন একটি বিষয় যে আজকে সারাদিনও পার হয়ে যায়, তো এই বিষয়ের একটি আলোচনাও কি শেষ হবে না। হুজুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন পুরো হায়াতে মোবারকাটা প্রতিটা সেকেন্ড কিন্তু আলোচনার মতো, প্রতিটা সেকেন্ড কিন্তু উল্লেখযোগ্য। জি বলেন।
জি, তো আসলে এই বিষয়গুলো আমরা যদি এখান থেকে একটা জিনিস নিই, তো আসলে এই মাস পবিত্র বারোই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবীর মাস, তো একটু আগে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এর আলহামদুলিল্লাহ মুবারক আদর্শের কথা আমরা শুনলাম। তো যদি আমরা এখান থেকে একটা জিনিস দেখি, ঈদে মিলাদুন্নবী এটা আমার নবীর জীবন বৃত্তান্ত, এখান থেকে শুধু জানি আমরা জশনে জুলুস, নাতে রসুল, মাশাআল্লাহ, মারহাবা, এগুলো তো করা প্রয়োজন, কিন্তু এখান থেকে যদি আমরা নিজের জীবনও কিছু বাস্তবায়ন করি, যদি আমরা একটা জিনিস দেখি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নবুয়তের পূর্বে 40 বছর ইনার আদর্শকে বাস্তবায়ন করছে, যে আমার নবীকে যারা কাফির তারাও সত্যবাদী বলতো, সাদিক বলতো, বিশ্বাসী আমিন বলতো। তো আমরা যদি এইখান থেকে এই বিষয়গুলো যদি নিজের মাঝে যদি নিই, ঈদে মিলাদুন্নবী তো চলে যাবে, যদি আমাদের আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়ন হয়, যা ইসলামী বোন আর পুরুষ যারা আছে ইসলামী ভাইয়েরা, তো আমরা যদি নিজের মাঝে যদি আমরা একটা জিনিস নিয়ে নিই, আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক আদর্শের মধ্যে একটি আদর্শ যদি আজকে আমরা দেখি, যে মানুষ আল্লাহ তাআলার পানা মানুষ বিশ্বাস করার মানুষ আজকে সমাজের মধ্যে খুবই কম, আপন ভাই আপন ভাইকে বিশ্বাস করে না। অথচ এর কারণ হলো আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ থেকে অনেক দূরে, কেন আমরা তো জানিই না আদর্শ কিভাবে বাস্তবায়ন করবো। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক আদর্শের প্রতি কাফির যারা ধর্মের ব্যাপারে আমার নবীকে কি বিশ্বাস করতো না, কিন্তু ব্যক্তিগত ভাবে আমার নবীকে বিশ্বাস করতো, কেন, যে আমার নবীর আদর্শ ছিল মহান,
আল্লাহু আকবার,
যদিও ধর্ম আলাদা ছিল, আমার নবীর মুবারক আদর্শ দেখে দলে দলে আলহামদুলিল্লাহ মুসলমান হয়েছে।
কিন্তু যারা বুঝতে পেরেছে তারা অবশ্যই কালেমা শরীফ পাঠ করে ইসলামের সুশীতল ছায়াতলে চলে এসেছেন, যারা বুঝতে পারেননি, যাদের নসিবে যাদের কপালে যাদের ভাগ্যে ইমান ছিল না, হয়তো তারা আর ফিরে আসতে পারেনি। তো দর্শক শ্রোতা, আসলে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অমুসলিমরাও ওই জমানায় এত বিশ্বাস করত, যেটা মিরাজ ভাই বললেন যে বিশ্বাস এমন একটি জিনিস কেউ কাউকে বিশ্বাস করে না, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই ব্যক্তিত্ব ছিলেন যে তাকে অমুসলিমরাও বিশ্বাস করতেন। ওই জমানাতেও যেখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার গোপনে করেছেন, ইসলামের দাওয়াত গোপনে করেছেন, এরপরে ধীরে ধীরে প্রকাশ্যে এসেছেন, ওই জমানাতেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোবারক দেখে অমুসলিমরা ইমান এনেছে আর বিশ্বাস করেছে।
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কে আলামিন হিসাবে এমন ভাবে জানতেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলাম যখন আপনার ইসলামের দাওয়াত শুরু করার জন্য যখন মক্কার একটি পাহাড়ের নিকটে উপস্থিত হলো সবাইকে নিয়ে, আপনার মক্কায় মুকাররমার বড় বড় যারা আপনার অমুসলিম যারা ছিল, তখন তাদেরকে উদ্দেশ্য করে বলল যে আমি যদি বলি পাহাড়ের প্রান্ত থেকে দুশ্মন অপেক্ষামান আপনাদেরকে কি করার জন্য, আক্রমণ করার জন্য, আপনাকে বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে বলল দেখেন, কিন্তু আবার আবার অস্বীকার কখন করলো এটা শোনেন। প্রথম বলল যে ওই পাহাড়ে প্রান্তে এক দুশ্মন সেখানে অপেক্ষামান আপনাদেরকে কি করার জন্য, আক্রমণ করার জন্য, আপনারা কি তাকে বিশ্বাস করবেন? বলে কেন বিশ্বাস করবো না, দেখেন এমন বিশ্বাস তৈরি করলো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমি আল্লাহ তাআলার প্রেরিত রসূল, যখন এই কথা বললেন যে আল্লাহ তাআলার দিকে আহ্বান করলে আমি প্রেরিত রসুল, যে আমাকে মেনে নিয়ে আল্লাহর হুকুম পালন করো, তখনই কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মোবারক জিন্দেগির আমি এটা প্রথম সেকেন্ড পার্ট এটা ছিল 13 বছর। 13 বছরের মধ্যে আপনার 6 বছর ছিল গোপনে, 7 বছর ছিল প্রকাশ্য ইসলাম প্রসারে। এই দুইটা পার্ট আপনার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মা খাদিজাতুল কুবরা এবং হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনজনে আপনার প্রথম ইসলাম গ্রহণ করেন। বিশেষ করে আপনার ইসলামের প্রসার প্রসারণের উন্নতিটা সবচাইতে বেশি ঘটে নবুয়াত প্রকাশ পরে মুকাররমাতে অনেক বড় বড় আপনার সাহসী সাহাবা ইকরাম যাদের নাম পাওয়া যায়, যারা ইসলামের ছায়াতলের মধ্যে আসেন, ব্যাপক মানে এই ব্যাপকতা দেখিয়ে চতুর্দিকে ইসলামের ঢঙ্কা, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলে
অন্য বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার মধ্যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম পাওয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহ ফারুক আজমকে তুমি আমার হাতে দিয়ে দাও। হুজুর
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক প্রকার প্রায় অনেক সময় কি আক্ষেপ ছিল যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যাতে করে কি মুসলমান হয়, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার একটা কি ফল। এখানে এই 7টা বছর অর্থাৎ ইসলাম প্রসারের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জিন্দেগির সবচেয়ে উল্লেখযোগ্য যে জিনিসটা হলো ইসলাম প্রসারের যে 13 বছর, এই 13 বছরের মধ্যে আপনার গোপনে 6 বছর প্রকাশে 7 বছর। এখান থেকে আসলে সময় শেষ, এরপরে সাহাবা ইকরাম পুরো ওই ইসলামকে পুরো পৃথিবীতে মদিনায় তৈবা থেকে পুরো পৃথিবীতে পৌঁছিয়ে দিলেন।
অনুষ্ঠানে উপস্থিত হব, নতুন একটি বিষয় থাকবে, মোবাল্লিগ ও ইসলামী ভাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, سلام دان دی قلبوں میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرت پہلا ہو سلام فیض سے جن کے مت پیلا ہو سلام شمع بد میں ہدایت پیلا ہو سلام
یا رسول اللہ وعلى آلك وأصحابك يا
حبيب
سبحانك اللهم سبحانك
اللهم
وبحمدك
وبحمدك
لا إله إلا أنت
لا إله إلا
أستغفرك وأتوب إليك سبحانك اللهم
سبحانك
اللهم وبحمدك لا إله إلا أنت
لا إله إلا
أنت أستغفرك
وأتوب
إليك سبحانك اللهم
سبحانك
وبحمدك
وبحمدك
لا إله إلا أنت
لا إله إلا
أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول
مات پرن حق پربھات مار رحمت پرن حق پربھات مار تہجد اور فجرের অভ্যাস আছে যার رحمت پرن پربھات হয় তার